বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েল আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাক্সা তুফান অভিযান চালানো হয় বলে হামাসের তথ্য প্রকাশ। ইহুদিবাদ ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে পশ্চিম তীর, মনে করছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশে 2024 জুলাই গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং রাজধানী নয়াদিল্লি সহ ভারত জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 76তম প্রজাতন্ত্র দিবস পালিত। এবারও দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থানগুলো রক্ষা করার জন্য 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আগাম হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছেন একজন সিনিয়র হামাস কর্মকর্তা। তিনি বলেছেন, ইসরায়েল একটি বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পরই আলাক্সা তুফান অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের সামরিক কাউন্সিলের সিনিয়র সদস্য ইজ্জাদ্দিন আল হাদাদ শনিবার কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, গাজার উপর ইসরায়েলি ভয়াবহ অবরোধের প্রতিবাদে এবং এই উপত্যকায় স্থল অভিযান চালানোর ইসরায়েলি পরিকল্পনা প্রতিহত করতেই এই আগাম হামলা চালানো হয়েছিল। হাদাদ বলেন, গাজা অবরোধ করে আমাদের জনগণকে ক্রমাগত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। এ পরিস্থিতির চেয়ে দেখার মতো কোনো সুযোগ ছিল না, কাজে আমাদের জনগণকে রক্ষার জন্য আমরা আগাম হামলা তথা আলাক্সা তুফান অভিযান পরিচালনা করেছিলাম। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা তাদের বহু কমান্ডার ও সদস্য সহ শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করেছে। শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, আলাক্সা তুফান অভিযানের সুবাদে এমন সব বীর সংগ্রামী ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন যাদের পক্ষে জীবিত অবস্থায় ইহুদিবাদীদের কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল না। বিবৃতিতে আরো বলা হয়, আজ আমরা অপরাধী ইসরায়েলকে তার কারাগারের দরজা খুলে দিতে বাধ্য করেছি যাতে আমাদের বীরেরা মুক্তি পায়। তাদেরকে মুক্ত করা ছিল আমাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতি। আমরা আমাদের জনগণকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে স্বাধীনতা ও স্বাধিকার অর্জন না করা পর্যন্ত আমরা সংগ্রামের পথ ত্যাগ করব না। শনিবার চার ইসরায়েলি নারী সেনার মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক 200 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার পর হামাসের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়। গাজায় মিশর ও কাতারের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় এসব বন্দী বিনিময় হয়। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করায় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গাজার জনগণের প্রতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনের কারণে হামাস আনসারুল্লাহকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার মার্কিন সিদ্ধান্তকে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছে। হামাস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে দাবি করছে, আনসারুল্লাহর বিরুদ্ধে এই সিদ্ধান্ত ওই দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হামাস জোর দিয়ে বলেছে যে ইহুদিবাদী ইসরায়েল হামলা, নৃশংসতা এবং সম্প্রসারণকামী নীতি অব্যাহত রাখায় এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। হামাস ইয়েমেনের আনসারুল্লাহর বিরুদ্ধে এ অন্যায্য সিদ্ধান্ত থেকে সরে আসার এবং দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দেয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অন্যথায় এ অঞ্চলে আরও উত্তেজনা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে। ফিলিস্তিনের হামাস মনে করছে, ইহুদিবাদী ইসরায়েল এবং প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে অধিকৃত পশ্চিম তীর। শনিবার মিডল ইস্ট আই অনলাইন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হামাসের পলিট ব্যুরোর সদস্য বাসেম নাইম এ ধারণার কথা বলেন। তিনি বলেন, এই ধারণার মূল কারণ হচ্ছে ইহুদিবাদ ইসরায়েল পবিত্র আল কুদস শহর সহ পশ্চিম তীরকে সংযুক্ত করার লক্ষ্য ঠিক করেছে এবং এ কারণে সেখানে যুদ্ধ হবে। পশ্চিমা শক্তিগুলোর ব্যাপক সমর্থন নিয়ে 1967 সালের যুদ্ধে ইহুদিবাদ ইসরায়েল পবিত্র আল কুদস বা জেরুজালেম শহর সহ পশ্চিম তীর দখল করে নেয়। এরপর সেখানে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপন করে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উপর চরম নিপীড়ন ও দুর্ভোগ চাপিয়ে দেয়। তবে বাসেম নাইম জানিয়েছেন, দখলদার ইসরায়েলের প্রাণঘাতী হামলা ও দখলদারিত্বের অধীনে বসবাসের বিকল্প মেনে নেবে না হামাস। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি সইয়ের এক সপ্তাহ পর হামাসের এই পলিট ব্যুরো সদস্য এসব কথা বললেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে যে গুলি করা হয়েছে তার প্রমাণ আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। র্যাবের যে ডিজি ছিলেন হারুনুর রশিদ, তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন। ছাত্র জনতার উপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি করার যে নির্দেশ বা পরিকল্পনা ছিল, তিনি দায়িত্বে থাকা অবস্থায় অধীনস্থ কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণহত্যাকারীদের দল আওয়ামী লীগকে রুখে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার আত্মত্যাগকে মনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ নিজের ফেসবুকে যে এক স্ট্যাটাসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আসিফ নজরুল বলেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। গত দুই দিন ফেসবুক ছেয়ে গিয়েছিল ড. মোহাম্মদ ইউনুস উপদেষ্টা ও ছাত্র নেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে এমন খবরও প্রকাশিত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি সহ সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে 76তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। প্রতি বৎসরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ। দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতীয় বিমানবাহিনী একটি ফ্লাইপাস্ট উপস্থাপন করে। এই ফ্লাইপাস্টে 22টি যুদ্ধবিমান, 11টি পরিবহন বিমান এবং 7টি হেলিকপ্টার সহ মোট 40টি বিমান অংশ নেয়। এদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে আজ সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনটিকে স্মরণ করা হয়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে বর্বর ইসরায়েলি সেনার গুলিতে 2.5 বছর বয়সী এক ফিলিস্তিনি কন্যা শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার গভীর রাতে জেনিনের মুলালাদ আর সুখাদা গ্রামে তল্লাশি চালানোর সময় এক ইসরায়েলি সেনা লাইলা মোহাম্মদ আইমান আল খাতিব নামের শিশুটির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তান সম্ভবা মাও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বিশেষ বাহিনী শনিবার সন্ধ্যার দিকে জোর করে ওই গ্রামে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। দখলদার বাহিনী বাড়ির চারপাশে স্নাইপার মোতায়েন করে এবং লাউড স্পিকারের মাধ্যমে বাসিন্দাদের বেরিয়ে আসার নির্দেশ দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজাকে পরিষ্কার করার জন্য ফিলিস্তিনিদেরকে মিশর ও জর্ডানে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে তিনি ইতিমধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে ফোনে কথা বলেছেন এবং রোববার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে কথা বলবেন। তিনি দাবি করেন, মিশর, জর্ডান এবং অন্যান্য আরব দেশ পর্যাপ্ত ফিলিস্তিনি শরণার্থী গ্রহণ করলে পশ্চিম এশিয়ায় শান্তি আসতে পারে। এটা কি স্বল্প না দীর্ঘমেয়াদের জন্য, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যে কোনোটাই হতে পারে। গাজার জনগণের তথাকথিত স্বেচ্ছায় অভিবাসনের ধারণাটি প্রথম প্রচার করেছিল বাইডেন প্রশাসনের সময় অতি ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীরা। তবে পর্যবেক্ষকরা মনে করছেন যে গাজাভাসী ভয়াবহ বোমাবর্ষণের মধ্যেও তাদের উপত্যকা ছেড়ে যেতে রাজি হননি। তারা শান্তির সময়ে যে অজুহাতেই তাদেরকে গাজা ছেড়ে যেতে বলা হোক না কেন, সে প্রস্তাব তারা প্রত্যাখ্যান করবেন। ইহুদিবাদ ইসরায়েলের জন্য 2,000 পাউন্ড ওজনের বোমার একটি স্থগিত চালান অবমুক্ত করেছেন নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকার উপর ইসরায়েলের নারকীয় গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ ওঠার পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ওই চালান স্থগিত করেছিলেন, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প সেটি অবমুক্ত করলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা যুদ্ধের মতো ধ্বংসাত্মক ও নৃশংস পদ্ধতি ব্যবহার করে টানা পঞ্চম দিনের মতো পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে। একই সাথে দখলদারেরা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তাদের সামরিক উপস্থিতিও জোরদার করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
গাজাযুদ্ধের মতো ধ্বংসাত্মক ও নৃশংস পদ্ধতি ব্যবহার করে টানা পঞ্চম দিনের মতো পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে। টানা পঞ্চম দিনের মতো দখলদার ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার সন্ধ্যায় গাজাযুদ্ধের মতো একই ধ্বংসাত্মক কৌশল ব্যবহার করে জেনিন শহর এবং পশ্চিম তীরের উত্তরে অবস্থিত শরণার্থী শিবিরে হামলা অব্যাহত রেখেছে। পার্সটুডের মতে, জেনিনের মিথলন শহরে ইসরায়েলি হামলার সময় বেশ কয়েকজন আহত হয় এবং ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। একই সাথে দখলদাররা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দির বাড়িতেও হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের উত্তরে জেনিন শরণার্থী শিবিরে বেশ কয়েকজন বন্দির বাড়িতেও হামলা চালায়, যাদের বন্দি বিনিময় এবং গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি দেওয়ার কথা ছিল। গাজা যুদ্ধে পরাজয় এড়াতে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা যুদ্ধে তাদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল আইজ্যাক বারিক এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাসের মোট শক্তির 10% কম ধ্বংস করতে পেরেছে এবং ইসরায়েলি সেনা কর্মকর্তারা সত্য বলতে ভয় পাচ্ছেন। আইজ্যাক বারিক আরো বলেন, ইসরায়েল হামাসকে পরাজিত করতে পারেনি এবং হামাসের মতো খুব ক্ষুদ্র একটি সামরিক শক্তিকে ধ্বংস করতে পারেনি। তাই হামাসকে ধ্বংস করার দাবি করে আমরা যেসব আনন্দ ও বিজয় উৎসব পালন করছি তা অর্থহীন। গাজাযুদ্ধে পরাজয়ের পরিণতি ইসরায়েল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এখনো তাড়া করে বেড়াচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে ইসরায়েলিদের অধিকাংশই বিশ্বাস করেন যে 7 অক্টোবরের আলাক্সা তুফান অভিযানের ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। ইসরায়েলি সংবাদপত্র মাহরিফ কর্তৃক পরিচালিত একটি জরিপে দেখা গেছে 62% ইসরায়েলি বলেছেন যে 7ই অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহু দায়ী। ইহুদিবাদী সরকারের উপর যুদ্ধের পরাজয়ের ছায়া যখন ঘনীভূত, তখন আল জাজিরার তথ্যচিত্রে শহীদ সিনওয়ারের সাহসিকতা প্রকাশের পর ইসরায়েলি মিডিয়াতে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ইসরায়েলি টিভি চ্যানেল 12 ঘোষণা করেছে, এই তথ্যচিত্রটি ব্ল্যাক স্যাটারডেতে তেল আইভের গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি প্রমাণিত হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল আরো জানিয়েছে, আল জাজিরার পরিচালিত একটি তদন্তে এমন তথ্য প্রকাশ পেয়েছে যা থেকে প্রমাণ হয় যে 7 অক্টোবর ইসরায়েলে আলাক্সা তুফান অভিযানের আগে হামাসের কাছে প্রয়োজনীয় তথ্য এবং ডিভাইস ছিল। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে যে আল জাজিরার প্রকাশিত এই তথ্য প্রমাণ থেকে আগাম হামলা প্রতিরোধে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অক্ষমতা ফুটে উঠেছে। ইসরায়েলের এই টিভি চ্যানেলের প্রতিবেদন অনুসারে আল জাজিরার তদন্তে রাফার তাল সুলতান এলাকায় গোপনে যুদ্ধ পরিচালনার প্রশিক্ষণের সময় ইয়াহিয়া সিনওয়ারের গতিবিধি দেখা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম আরো জানিয়েছে, আল জাজিরার তথ্যচিত্রে দেখানো হয়েছে যে সিনোয়ার রাফার একটি বাড়িতে মানচিত্র পর্যালোচনা করছিলেন যেখানে আগে সেনাবাহিনী কাজ করত। মারিফ সংবাদপত্র আরো লিখেছে, আল জাজিরা কর্তৃক সম্প্রচারিত তথ্যচিত্রটি এটাও নিশ্চিত করে যে সিনোয়ার যুদ্ধের সময় রাস্তায় থাকতে ভয় পাননি।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। গাজায় ইসরায়েল আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আলাক্সা তুফান অভিযান চালানো হয়েছিল বলে হামাসের তথ্য প্রকাশ। ইহুদিবাদ ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধের পরবর্তী প্রধান ক্ষেত্র হবে পশ্চিম তীর, মনে করছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। রাজধানী নয়াদিল্লি সহ ভারত জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 76তম প্রজাতন্ত্র দিবস পালিত। এবারও দিবসের প্রধান আকর্ষণ ছিল দিল্লির কুচকাওয়াজ। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যেতে পারেন। প্রথম মেয়াদেও সবার আগে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, তার প্রথম সফর সৌদি আরবে হতে পারে, যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর ব্রিটেনে হয়ে থাকে। সাংবাদিকদের ট্রাম্প জানান, আমেরিকার কাছ থেকে $100 কোটি পণ্য কিনতে রাজি হয় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, চলুন এবার আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম। শ্রোত ভাই বোনেরা, শেষ ত্রাণকর্তা শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। গত পর্বের মতো আজও আমরা ইমাম মাহদীর আত্মপ্রকাশের যুগের ঘটনাগুলো নিয়ে কথা বলব। আমরা জেনেছি যে মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদীর আত্মপ্রকাশের সব ক্ষেত্রগুলো গড়ে ওঠার পর তিনি পবিত্র মক্কায় আত্মপ্রকাশ করে বিশ্বব্যাপী ন্যায় বিচার ছড়িয়ে দেওয়ার বিপ্লব শুরু করবেন। অনেক চড়াই উতরাই ও বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তিনি প্রতিষ্ঠা করবেন একটি বিশ্ব ইসলামী রাষ্ট্র, যা হবে গণ সমর্থন ভিত্তিক। এখন প্রশ্ন হল, শত শত কোটি জনসংখ্যা অধ্যুষিত এই পৃথিবীর সব স্থানকে তিনি কিভাবে মানব জাতির শেষ ত্রাণকর্তা হিসেবে তাঁর বিশ্ব বিপ্লব ও ইসলামী রাষ্ট্রের আওতায় আনবেন, যখন অনেকেই বৈষম্য, শোষণ, নির্যাতন, দুর্নীতি ও আধিপত্যকামিতার অবসান চায় না, বরং এসবের কঠোর বিরোধী।
এ প্রশ্নের উত্তরে প্রথমেই বলতে হয়, যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে তিনি এই বিশ্ব ইসলামী রাষ্ট্র ও বিশ্ব বিপ্লব সম্পন্ন করবেন না। বিভিন্ন অঞ্চলে সরকার ও জনগণকে প্রথমে সত্য ও খোদাই বিধান মেনে নেয়ার দাওয়াত দেয়া হবে। এই নতুন শাসন ব্যবস্থার উচ্চতর মানবীয় লক্ষ্যগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা হবে, ফলে বস্তুবাদের আগ্রাসন, অবিচার, শোষণ ও পীড়নে অতিষ্ঠ জনগণের এক বিপুল অংশ মুক্তির তীব্র আকাঙ্ক্ষা নিয়ে ইমাম মাহাদির বিপ্লবী আহ্বান মেনে নেবেন এবং তারা এই মহান ইমামের সেনাদলে যোগ দেবেন। কিন্তু যারা মানুষের বস্তুগত ও আধ্যাত্মিক উন্নতি এবং ন্যায় বিচারের পরিপন্থী, তারা নিজ নিজ অবৈধ স্বার্থ রক্ষার তাগিদে ইমাম মাহাদি আলাইহিসসালাম ও তাঁর সঙ্গীদের আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। পবিত্র কোরআনে এদেরকে বিভ্রান্ত ও খোদাদ্রোহী নেতৃবৃন্দ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এদের সঙ্গে যুদ্ধ করতে বলা হয়েছে। সূরা বাকারার 193 নম্বর আয়াতে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, জনগণের মুক্তির বিরোধিতা ও মূর্তি পূজার ফেতনা নির্মূল না হওয়া ও আল্লাহর দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করো।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে, মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদী তাঁর বিশ্ববিপ্লব সফল করবেন শত্রুদের ব্যাপক বাধা বা চাপিয়ে দেওয়া যুদ্ধ সত্ত্বেও। প্রশ্ন হল, তিনি কি বিপুল সংখ্যক সেনা ও বস্তুগত হাতিয়ার আর উপায় উপকরণের জোরেই এই সাফল্য অর্জন করবেন, নাকি খোদাই সাহায্য হিসেবে অদৃশ্য বাহিনী ও তাকে সহায়তা দেবে? এই প্রশ্নের উত্তরও বলা যায়, মূলত প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মানবীয় সেনা ও বস্তুগত উপায় উপকরণ হবে কর্মপন্থা, তবে মহান আল্লাহ তাঁর রীতি বা সন্ন্যাত অনুযায়ী সত্যের সেনাদের সাহায্য করবেন। সূরা হজের 40 নম্বর আয়াত অনুযায়ী, যারা আল্লাহর দিনকে সহায়তা করে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর। ইমাম মাহদী আলাইহিসসালাম বিশ্বব্যাপী ন্যায় বিচার ও আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করবেন বলে মহান আল্লাহ অবশ্যই তাঁকে ও তাঁর সঙ্গীদের সহায়তা করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার আহলে বাইতের সদস্য এবং তাঁর বিপ্লব খোদাই সাহায্যের মাধ্যমে সুনিশ্চিত হবে। যুগে যুগে নবী রাসুলরা খোদাই সাহায্যের অধিকারী হয়েছেন।
বদর যুদ্ধের সময় আল্লাহর ফেরেশতারা মুসলিম বাহিনীকে সাহায্য করেছিল। সূরা আলে ইমরানের 124 ও 125 নম্বর আয়াতে এর উল্লেখ রয়েছে। একইভাবে ইমাম মাহাদির বাহিনী মহানবীর বাহিনীর মতো ফেরেশতাদের সহায়তা পাবেন। খোদাই সাহায্যের অন্যতম ধরন হল খোদাদ্রোহী ও জালিম শত্রু বাহিনীর মধ্যে আতঙ্ক সৃষ্টি। ইমাম মাহাদির বাহিনীও এই সাহায্যের অধিকারী হবেন। সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াতে বলা হয়েছে, খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ করা হয়নি, আর ওদের ঠিকানা হল দোজখের আগুন। বস্তুত জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। শত্রুদের হৃদয়ে ত্রাস সঞ্চারের মাধ্যমে ইমাম মাহাদি আলাইহি সালামের প্রতি খোদাই সাহায্য আশা প্রসঙ্গে ইমাম বাকির আলাইহি সালাম বলেছেন, আমাদের কায়েম তথা ইমাম মাহাদি আলাইহি সালাম শত্রুদের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সাহায্য পাবেন এবং তাঁর বিজয় সুনিশ্চিত হবে।
ইমাম মাহদি ও তাঁর সেনারা হবেন অত্যন্ত সাহসী ও নজিরবিহীন বীর যোদ্ধা। তাদের পরাক্রম, শৌর্য, বীর্য এবং প্রবল ও অবিরাম হামলায় ন্যায়বিচার, মানবতা ও মুক্তির বিরোধী শত্রু সেনা শিবিরে দেখা দেবে ব্যাপক আতঙ্ক। ফলে শত্রুদের মনোবল দুর্বল হয়ে পড়বে। উদ্বেগ ও আতঙ্কের কারণে শত্রু শিবিরের অনেক সেনা যুদ্ধ ছেড়ে দিয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে যাবে। বিশেষ করে ইমাম মাহাদির বিশেষ সহযোগী 313 জন ব্যক্তির ইমান, সাহসিকতা ও প্রতিরোধ ইমামের বিজয়গুলোতে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে দেখা দেবে। শাহাদত প্রেমিক এই ব্যক্তিরা হবেন ইমাম মাহাদির আদর্শ ও লক্ষ্যের পুরোপুরি অনুসারী এবং শাহাদাতের ব্যাপারে তাদের মধ্যে বিন্দুমাত্র ভয় থাকবে না। তারা এক একজন শত্রুর কয়েকজন সেনার সঙ্গে একই সময়ে লড়াই করার ক্ষমতা রাখবেন, যেমনটি সূরা বাকারার 65 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করুন শত্রুর বিরুদ্ধে জিহাদের জন্য। তোমাদের মধ্যে যদি 20 জন দৃঢ়পদ ব্যক্তি থাকে তবে জয়ী হবে 200 মোকাবেলায়, আর যদি তোমাদের মধ্যে থাকে 100 লোক তবে জয়ী হবে 1000 কাফিরের উপর থেকে, তার কারণ ওরা জ্ঞানহীন।
বিভিন্ন বর্ণনা বা হাদিসে এসেছে ইমাম মাহদি আলাইহিস সালাম ও তার সঙ্গীরা শত্রুদের মোকাবেলা করবেন তরবারি দিয়ে। এখানে তরবারি বলতে আসলে যুগোপযোগী অস্ত্রকেই বোঝানো হয়েছে। অতীতকালে আধুনিক অস্ত্রের বর্ণনা দিলে জনগণ কিছুই বুঝতেন না। অনুরূপভাবে আমরাও এটা জানি না যে আত্মপ্রকাশের যুগে ইমাম মাহদি আলাইহিস সালাম ও তাঁর সেনারা কত বেশি উন্নত মানের অস্ত্র ব্যবহার করবেন। তো শ্রোতা ভাই বোনেরা, মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আগামীতে আমরা আরো কথা বলবো। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
হযরত মুসা কাজেম আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী।
পঁচিশে রজব ইসলামের ইতিহাসের গভীর শোকাবহ দিন, কারণ 183 হিজরির এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম ও নিষ্পাপ ইমাম কুলের সদস্য সৎকর্মশীলদের অন্যতম নেতা নবী রাসূলদের উত্তরসূরি ও পরিপূর্ণ মহামানব হজরত ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম শাহাদাত বরণ করেন। হজরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সামনে পেশ করছি অসংখ্য সালাম ও দরুদ এবং সবাইকে জানাচ্ছি গভীর সমবেদনা। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাইহিসসালাম জন্ম নিয়েছিলেন 128 হিজরির 7ই সফর তথা খ্রিস্টীয় 745 সনের 10ই নভেম্বর মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া এলাকায়। তার পিতা ছিলেন বিশ্ববিশ্রুত ইমাম হজরত জাফর সাদিক আলাইসাল্লাম, আর মায়ের নাম ছিল হামিদা সালামুল্লাহি আলাইহা। রাগ দমনে এবং ধৈর্য ধারণের ক্ষেত্রে ইমাম মুসা কাজিম আলাইসাল্লামের অশেষ ক্ষমতা দেখে স্তম্ভিত হতো তৎকালীন জালিম শাসক গোষ্ঠী। অশেষ ধৈর্যের জন্যই এই মহান ইমামকে বলা হতো কাজিম। তিনি ছিলেন পিতা ইমাম জাফর সাদিক আলাইসাল্লামের মতোই নির্ভীক ও ন্যায়পরায়ণ এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার। পিতার মহৎ গুণগুলোর সবই অর্জন করেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তার 35 বছরের ইমামতির জীবনের প্রায় পুরোটাই কেটেছে কারাগারে ও নির্বাসনে।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম আব্বাসীয় শাসকদের শত অত্যাচার ও নিপীড়ন এবং কারাদণ্ড ও নির্বাসন সত্ত্বেও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের আন্দোলন অব্যাহত রাখেন। এ আন্দোলনের যে বিশেষ ধারা তাঁর মহান পিতা ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম শুরু করেছিলেন, তা আরও বিকশিত হয়েছিল পুত্রের প্রজ্ঞা, কৌশল ও ত্যাগ তিতিক্ষাপূর্ণ অধ্যবসায়ের সুবাদে। বিশেষ করে পবিত্র কোরআনের প্রকৃত তাফসির ও হাদিস বর্ণনা তাঁর মাধ্যমে আরও বিকশিত হয়। ইমাম তাঁর অনুসারীদেরকে জ্ঞান অর্জনের জন্য অশেষ অনুপ্রেরণা যোগাতেন। তিনি বলতেন, জ্ঞান মৃত আত্মাকে জীবিত করে, যেমনটি বৃষ্টি জীবিত করে মৃত ভূমিকে।
আব্বাসীয় শাসকদের বিভ্রান্ত ও দুর্নীতিগ্রস্ত চালচলন যে ইসলামের সম্পূর্ণ বিপরীত ধারা, পিতার মতোই তা তুলে ধরেছিলেন ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম। তাই ভীত সন্ত্রস্ত আব্বাসীয় শাসকরা চাইতেন না জনগণের সঙ্গে ইমামের যোগাযোগ বৃদ্ধি পাক। তারা জনগণের উপর নবীবংশের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্য যে কোনো ধরনের প্রতারণা, প্রচারণা, বর্বরতা ও নৃশংসতার আশ্রয় নিতে দ্বিধাবোধ করত না। এমনকি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত এবং তাদের অনুসারীদের উপর জুলুম ও নৃশংস আচরণের ক্ষেত্রে আব্বাসীয়রা উমায়াদের চেয়েও বেশি অগ্রসর হয়েছিল। যদিও তাদের নেতৃত্বে সংঘটিত উমায়া বিরোধী আন্দোলন জনসমর্থন পেয়েছিল এই প্রতিশ্রুতির কারণে যে ইসলামী খেলাফতের সমাসীন করা হবে বিশ্বনবীর আহলে বাইতকে। আব্বাসীয়রা ইমাম জাফর সাদিক ও ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম সহ নবীবংশের বেশ কয়েকজন ইমামকে শহীদ করেছিল।
ইমাম মুসা কাজিম আলাইসাল্লাম তাঁর বন্দী অবস্থার কঠিনতম সময়েও বিচক্ষণতা, বীরত্ব এবং সংগ্রামী ও আপোষহীন মনোভাব ত্যাগ করেননি। এদিকে হারুন এটা বুঝতে পেরেছিল যে ইমাম যখনই উপযুক্ত সুযোগ পাবেন তখনই স্বয়ং বিপ্লব করবেন কিংবা তাঁর সঙ্গীদেরকে আন্দোলনের নির্দেশ দেবেন, ফলে তার হুকুমতের পতন হবে অনিবার্য। তাই আপোষহীন এই ইমামের প্রাণনাশের সিদ্ধান্ত নেয়। ইমাম মুসা ইবনে জাফর আলাইহিসসালামকে বসরায় ঈসা ইবনে জাফর নামক এক জল্লাদের কারাগারে এক বছর বন্দী রাখা হয়। সেখানে ইমামের উত্তম চরিত্র জাফরের উপর এমন প্রভাব রাখে যে ওই জল্লাদ হারুনের কাছে এক লিখিত বার্তায় জানিয়ে দেয় যে তাকে আমার কাছ থেকে ফিরিয়ে নাও, নতুবা আমি তাকে মুক্ত করে দেব।
এরপর ইমাম কাজিম আলাইসাল্লামকে এক কারাগার থেকে বারবার অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর কারণ ছিল এটা যে হারুন প্রতিবারই কারা প্রহরীকে নির্দেশ দিত ইমামকে গোপনে হত্যা করার। কিন্তু তাদের কেউই রাজি হয়নি এই কাজ করতে। অবশেষে সান্দি 55 বছর বয়স্ক ইমামকে বিষ প্রয়োগ করতে রাজি হয়। বিষ প্রয়োগের 3 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। হারুন ইমামকে শহীদ করার আগে একদল গণ্যমান্য ব্যক্তিকে কারাগারে উপস্থিত করেছিল যাতে তারা সাক্ষ্য দেয় যে ইমাম কাজিম আলাইসাল্লাম স্বাভাবিকভাবেই মারা গেছেন। কিন্তু ওই সাক্ষীরা যখন ইমামের দিকে তাকিয়েছিল তখন তিনি বিষের তীব্রতা ও বিপন্ন অবস্থা সত্ত্বেও তাদেরকে বললেন, আমাকে 9টি বিষযুক্ত খুরমা দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে, আগামীকাল আমার শরীর সবুজ হয়ে যাবে এবং তারপর দিন আমি ইহজগৎ থেকে বিদায় নেব।
ইমাম মোসা কাজিম আলাইহিসসালামের মহানুভবতা, নম্রতা, সহিষ্ণুতা ও দানশীলতা ছিল শত্রুদের কাছেও সুবিদিত। তত্ত্বীয় ও জ্ঞান ও গর্ভ বিতর্কে ইমামের ঐশী জ্ঞান, বিস্তৃত চিন্তাশক্তি ও সংশ্লিষ্ট বিষয়ের উপর পরিপূর্ণ দখল ফুটে উঠত। তিনি যে কোনো প্রশ্নের সঠিক, পরিপূর্ণ এবং প্রশ্নকারীর বোধগম্যতার আলোকে জবাব দিতেন। তাঁর প্রেমময় ইবাদত ছিল সাধকদের জন্য আদর্শ। মদিনার অধিবাসীরা ইমাম মোসা কাজিম আলাইহিসসালামকে জাইনুল মুতাহাজ্জিদিন অর্থাৎ রাত্রি জাগরণকারীদের সৌন্দর্য উপাধিতে ভূষিত করেছিল। এই মহান ইমাম এত সুন্দর ও সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেন যে কেউ তা শুনে কেঁদে ফেলত। ইমাম মোসা কাজিম আলাইহিসসালামের মাধ্যমে অনেক মুজেজা বা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। একবার এক বিধবা মারা গেলে তার শিশুরা যখন কাঁদতে থাকে তখন এই মহান ইমাম আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে ওই বিধবাকে জীবিত করেন। ইমামের কারারক্ষী মুসাইব বলেছে,
শাহাদাতের 3 দিন আগে ইমাম আমাকে ডাকিয়ে এনে বলেন, আমি আজ রাতে মদিনা যাব যাতে আমার পুত্র ইমাম আলী ইবনে মুসা রেজা আলাইসালামের কাছে ইমামতের দায়িত্ব দিয়ে যেতে পারি। আমি বললাম, এত সব প্রহরী বা কারারক্ষী, তালা ও শেকল থাকার পরও আপনি কি আশা করেন যে এখান থেকে আপনাকে বের হতে দেওয়ার সুযোগ দেয়া হবে? ইমাম বললেন, হে মুসাইব, তুমি কি মনে করো আমাদের ঐশী বা খোদাই শক্তি কম? আমি ঠিক সেই ইসমে আজমে ইলাহি দিয়ে, যা দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী বিলকিসের প্রাসাদকে চোখের এক পলক ফেলার সময়ের মধ্যেই ইয়েমেন থেকে ফিলিস্তিনে নিয়ে এসেছিল, আল্লাহকে ডাকবো ও মদিনায় যাব। হঠাৎ দেখলাম যে ইমাম একটি দোয়া পড়লেন ও অদৃশ্য হয়ে গেলেন, আর কিছুক্ষণ পর ফিরে এলেন এবং নিজের হাতেই কারাগারের শেকলগুলো দিয়ে নিজের পা মুবারক বাঁধলেন। এরপর ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম বললেন, আমি 3 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব। শুনে আমি কাঁদতে লাগলাম। ইমাম বললেন, কেঁদো না, জেনে রাখো আমার পর আমার ছেলে আলী ইবনে মুসা রেজা আলাইহিসসালাম তোমাদের ইমাম বা নেতা।
ইমাম মোসা কাজিম আলাইহিসসালামের বরকতময় একটি বাণী শুনিয়ে শেষ করব আজকের এই আলোচনা। খোদা পরিচিতির পরে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ। বাবা মায়ের প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
দর্পণ।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আলোকিত পথ অনুষ্ঠানে বই ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির কিছু বক্তব্য ও মতামত তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সর্বোচ্চ নেতার মতে বই সমাজের কাছে মানুষের চিন্তা, অভিজ্ঞতা, শখ বা রুচি ও শিল্প সংস্কৃতি পৌঁছে দেওয়ার মাধ্যম। বইয়ের এসব ভূমিকা সমাজের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য জোরদার করে। বইয়ের বৈশিষ্ট্য প্রসঙ্গে তিনি বলেছেন, বই হল কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তির বিশেষ চিন্তাভাবনা, শখ বা রুচি, প্রতিভা ও শিল্পের ফসল। মানুষের বিচিত্রময় চিন্তাভাবনার ফসল হিসেবে বই পড়া ও ব্যবহারকে বড় ধরনের সৌভাগ্য মনে করা উচিত। নিয়মিত কল্যাণকর বই পড়া ও এই সংস্কৃতির বিস্তার চিন্তাগত এবং সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। কোনো জাতির বই পড়ার মাত্রা সেই জাতির উন্নয়নের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, একটি মুসলিম জাতি হিসেবে বইয়ের সাথে ইরানিদের সম্পর্ক খুবই আত্মিক, গভীর ও প্রাচীন। ইরানে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ার পর বড় ধরনের অনেক লাইব্রেরি ও এর পাশাপাশি অনেক বৈজ্ঞানিক গবেষণাগার ও প্রতিষ্ঠান গড়ে ওঠে। এছাড়াও লিখিত হয় বহু মূল্যবান বই। তাই বই শিল্পে ইরান অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী। বই পড়াসহ জ্ঞান চর্চা ও জ্ঞান শিক্ষার ক্ষেত্রে ইরানি জাতির অত্যুজ্জ্বল ঐতিহ্য থাকা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, বর্তমানে এক্ষেত্রে মুসলিম এই জাতিকে আরও সক্রিয় হতে হবে, কারণ এটাই সবার প্রত্যাশা। তিনি এ প্রসঙ্গে বলেছেন, পরিবারগুলো নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য সামগ্রীর মধ্যে বইয়ের স্থান গ্রহণযোগ্য মাত্রায় উন্নীত করা উচিত। সমাজে সর্বস্তরে বই পড়ার সংস্কৃতি চালু করার উপর জোর দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, আমার মতে বই পড়ার ব্যাপারে আলস্য সবচেয়ে মন্দ ও ক্ষতিকারক আলস্য। বই পড়ার ব্যাপারে যত বেশি আলসেমি করা হবে, ক্ষতির মাত্রাও ততই বাড়বে।
নিরক্ষরতার কারণে বইয়ের গুরুত্ব না বোঝার জন্যে কিংবা বই সুলভ না হওয়ার কারণে তা ব্যবহার করতে না পারাকে কোনো ব্যক্তি বা সমাজের জন্য কল্যাণের বড় ধরনের উৎস থেকে বঞ্চিত হওয়া বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। সব বই উপকারী নয়, বরং কোনো কোনো বই খুবই ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতার মতে কেবলমাত্র ভালো বই রচনা ও প্রকাশ করা উচিত। বই হল আত্মার খোরাক, তাই ভালো বই আত্মাকে শক্তিশালী করে। তিনি ক্ষতিকারক ও মন্দ প্রবণতা বা বিপথগামিতা সৃষ্টির সহায়ক বইকে ক্ষতিকারক ওষুধের সাথে তুলনা করে বলেছেন, যেভাবে ওষুধের বাজারে খারাপ ওষুধ ঢুকতে দেয়া হয় না কিংবা মানুষের কাছে সেগুলো বিক্রি করা হয় না, ঠিক সেভাবেই খারাপ বই মানুষের কাছে পরিবেশন করা উচিত নয়, কারণ এ ধরনের বই মানুষের আত্মা ও আধ্যাত্মিকতার উপর আঘাত হানে। ইসলামী ফিকা বা আইনশাস্ত্রে বই পুস্তকের মধ্যে বিপদগামিতার উপাদান বা খারাপ কিছু না থাকা সম্পর্কিত একটি পৃথক অধ্যায় রয়েছে। তাই সমাজে ভালো বই সরবরাহ করা উচিত। বইগুলো এমন হওয়া উচিত যাতে মানুষের চিন্তাধারায় উন্নতি ঘটে ও সঠিক পথ সুস্পষ্ট হয়।
বই পড়ার পদ্ধতি বা কৌশল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, পড়াশোনার ক্ষেত্রে আমাদের মন মগজকে খুবই মনোযোগী বা সূক্ষ্মদর্শিতায় অভ্যস্ত করতে হবে। বই পড়ার সময় আমাদের চিন্তাও যেন কাজ করে ও সক্রিয় থাকে। বই পড়ার পরিকল্পনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, অনেকেই এমন বই পুস্তক পড়েন যেগুলো খুবই সহজ এবং সেগুলো পড়তে চিন্তাভাবনার দরকার হয় না। এ ধরনের বই পড়াও মন্দ নয়, তবে এর পাশাপাশি চিন্তা ভাবনার প্রয়োজন হয় বা গবেষণার দরকার হয় এমন বইও পড়া উচিত, চিন্তা উদ্দীপক বইও পাঠ্য বইয়ের তালিকায় রাখা উচিত।
ইরানের সর্বোচ্চ নেতার মতে বই পড়ার ধারাক্রম এমন হওয়া উচিত যাতে পাঠক এটা বুঝতে পারে যে কোনো বিষয়ে বোঝার জন্যে কোন কোন বইগুলো পড়া উচিত। বিশেষ করে তরুণ ও যুব সমাজের অধ্যয়ন কেন্দ্রের বইগুলোকে এ উদ্দেশ্যেই সাজিয়ে রাখা উচিত। তিনি এ প্রসঙ্গে বলেছেন, যেসব তরুণ বা পাঠক এখনো বইয়ের প্রতি তেমন আগ্রহী হয়ে ওঠেনি, তারা এ পদ্ধতিতে বইয়ের জগতে প্রবেশ করে সামনে এগিয়ে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে নিজেই প্রত্যাশিত পথ খুঁজে নিতে সক্ষম হয়।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই বইয়ের ব্যাপক কল্যাণের অনন্য গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, মানুষ কখনোই বইয়ের নির্ভরতা থেকে মুক্ত নয়। অক্ষর জ্ঞান শেখার সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ বইয়ের মুখাপেক্ষী। বিভিন্ন বিষয় বোঝার জন্য এবং আধ্যাত্মিক ও চিন্তাগত চাহিদাগুলো মেটানোর জন্য বইয়ের উপর নির্ভরশীল। ইরানের সর্বোচ্চ নেতার মতে গণযোগাযোগ মাধ্যম ও নতুন তথ্য প্রযুক্তির ব্যাপক অগ্রগতি ঘটা সত্ত্বেও কোনো কিছুই বইয়ের মূল্যবান স্থান দখল করতে পারেনি বা এর বিকল্প হতে পারেনি। ইন্টারনেটে যেসব প্রয়োজনীয় জ্ঞানগত তথ্য দেয়া হয় সেগুলোও বই পুস্তকের তথ্য ভিত্তিক। আসলে ইন্টারনেট মাধ্যমকে বই পুস্তকের তথ্যগুলোই জনসাধারণের কাছে আরও সহজভাবে তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আয়াতুল্লাহ হিলোজমা খামেনেই মনে করেন, বিজ্ঞান আরও উন্নত হওয়ার পরও এবং আরও বহু যুগ ও শতক পরও বইয়ের বিকল্প কিছু বের করা সম্ভব হবে না। তার মতে বই সব যুগেই অপ্রতিদ্বন্দ্বী ও মূল্যবান সম্পদ হিসেবে টিকে থাকবে। শ্রোতা ভাই বোনেরা, বই ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মতামত সংক্রান্ত আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।